ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশন শুরু করছি। আপনারা জানেন, গত প্রায় এক বছর আমাদের স্টুডিওতে ফিরে যাওয়া হয়নি। কোভিড-19 প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকেই অনুষ্ঠান প্রচার করছি। আজকে একটি শুভ সংবাদ, 1 ফেব্রুয়ারি ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়েছিল সেই 1942 সালের ফেব্রুয়ারি মাসে। আমাদের শ্রোতা দর্শকদের এই উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে নিয়মিত সংবাদদাতাদের রিপোর্ট আছে বাংলাদেশ ভারতের, সেই সঙ্গে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু প্রসঙ্গ আছে, এবং আজকে আমাদের কয়েকজন শ্রোতার কিছু মন্তব্য শোনাব মিতালির আসরের বাইরে। মিতালির আসরে কিন্তু নয়, তবে রোজকার মতো গোড়াতেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজমেন হিউসেন। গত নভেম্বরের নির্বাচনে বার্মায় সামরিক বাহিনী ও ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। নির্বাচনে ক্ষমতাসীন পার্টি বিপুলভাবে জয়যুক্ত হয়েছিল। সোমবার সকালে সেই উত্তেজনার পরিসমাপ্তি টানা হয় সামরিক বাহিনী পরিচালিত টিভি ঘোষণার মাধ্যমে, যারা জানায় যে নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির সামরিক বাহিনীর দাবির যথেষ্ট পদক্ষেপ না নেওয়াতে সরকারি ঘোষণার মাধ্যমে সামরিক বাহিনী দেশের ক্ষমতা গ্রহণ করছে। মিয়ানমারের কার্যত প্রধান অং সান সু চি ও অন্যান্য নেতাদের আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা দেওয়া হয়। জনগণের মাঝে সম্ভাব্য সামরিক অভ্যুত্থানের উদ্বেগ সেই সঙ্গে বাড়তে থাকে। 1 ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে বসার কথা ছিল। ক্ষমতাসীন পার্টির মুখপাত্র জানান, সোমবার ভোরে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রধান অং সান সু চি এবং প্রধানমন্ত্রী উইন মিন্টকে আটক করে নিয়ে যাওয়া হয়। মুখপাত্র মো নয়ন্ট বলেছেন, আমরা জনগণকে বলতে চাই, তড়িৎ কোন ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকুন এবং আইনমাফিক ব্যবস্থা গ্রহণ করবেন। এতটুকু আমরা বলতে পারি, বার্মার সামরিক বাহিনী আমাদের সকল গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার করেছে, তাই এটাকে সামরিক অভ্যুত্থান বলা যায়। বুধবার বার্মার সামরিক বাহিনী প্রধান সিনিয়র জেনারেল মিং অং হেলিং তার শীর্ষ অফিসারদের বলেন, বার্মার সংবিধানে যদিও সামরিক অভ্যুত্থান বেআইনি, তবে আইন যথাযথ না মানা হলে তা নাকচ করা যেতে পারে। নির্বাচন পরবর্তী উত্তেজনার মাঝেই গত সপ্তাহে বার্মার সামরিক বাহিনী অস্বাভাবিক সংখ্যায় রাজধানী নেপিদ এবং অন্যান্য বড় বড় শহরগুলিতে ট্যাঙ্ক এবং সেনা মোতায়েন শুরু করে। বিবিসি সংবাদ মাধ্যম জানায়, ইয়াঙ্গুন এবং অন্যান্য শহরগুলিতে টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। হোয়াইট হাউস থেকে বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বার্মার সামরিক বাহিনী দেশের গণতান্ত্রিক হস্তান্তরকে ধ্বংস করার যে প্রচেষ্টা চালিয়েছে সে খবরে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র সেদেশের সামরিক বাহিনী ও অন্যান্য দলগুলিকে গণতান্ত্রিক ধারা এবং আইনের শাসন মানতে এবং আটককৃত সবাইকে মুক্তি দিতে অনুরোধ জানাচ্ছে। 1948 সাল পর্যন্ত বার্মা ছিল একটি ব্রিটিশ কলোনি। তারপর 1962 থেকে 2010 সাল অবধি দেশটি পরিচালনা করেছে সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট স্বৈর শাসকেরা। 1990 সালের নির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জয়লাভ করলে বার্মার স্বাধীনতার বীর যোদ্ধা জেনারেল অং সানের কন্যা অং সান সু চি বার্মার জনপ্রিয় নেত্রী হিসেবে আবির্ভূত হন। গণতন্ত্রপন্থী আন্দোলনের স্বীকৃতিতে 1991 সালে তাকে গৃহবন্দী অবস্থায় নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। তবে অং সান সু চির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে শুরু করে দেশের মুসলমান সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে তাঁর সরকারের আচরণের কারণে। 2017 সালে সামরিক হামলায় প্রাণ ভয়ে প্রায় 8 লক্ষ রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। আন্তর্জাতিক অপরাধী আদালত মানবতা লঙ্ঘনের অভিযোগে বার্মার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে ভ্যাকসিন কর্মসূচিতে WHO-র নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিস্তারিত শোনাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
শুরুতে করোনা ভাইরাস টিকার ব্যাপারে বাংলাদেশে যে আগ্রহ ছিল, নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর তা অনেকটাই কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা অনেকখানি দায়ী। সোশ্যাল মিডিয়ায়ও বিরামহীনভাবে টিকা বিরোধী প্রচারণা চলছে। তাছাড়া সরকারিভাবে বলা হচ্ছে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে। প্রধানত এই দুটি কারণে মানুষ মনে করে টিকা নিয়ে ঝুঁকি নেওয়ার কি দরকার, এমনিতেই ভালো আছে। ঢাকায় কিছুটা আগ্রহ থাকলেও বাইরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। অনেকে মনে করে কোভিড এখন অতীত, লকডাউন কালে শুনেছিল, মাস্কের ব্যবহারও গ্রামেগঞ্জে নেই বললেই চলে। বাজার হাট দোকানপাট সবই খোলা, কোন পরিবহনে আগের মতোই অবস্থা। 7ই ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকা প্রয়োগ শুরু হওয়ার কথা, এজন্য জেলা উপজেলায় টিকা পৌঁছে গেছে। জেলা পর্যায়ের কর্মকর্তারা বলছেন, কম সংখ্যক মানুষ নিবন্ধনে এগিয়ে আসছেন। 27শে জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 30,000 মানুষ নিবন্ধন করেছেন। নিবন্ধনের বাইরেও তালিকা করা হচ্ছে, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল উপেক্ষিত। সংস্থাটি বলেছে, সম্মুখ সারির যোদ্ধাদের প্রথমে টিকা দিতে হবে। অনেক জেলা উপজেলায় প্রশাসনিক কর্মকর্তারা নিজেরাই তালিকা তৈরি করে অপেক্ষায় রয়েছেন। ঢাকার সাধারণ মানুষ কি ভাবছেন? ব্যস্ততম কারণ বাজারে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে অন্য একটি ধারণা পাওয়া গেল। পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খায়রুল ইসলাম সরাসরি বললেন, টিকা নেবেন না।
আমি টিকা নিব না, কারণ হচ্ছে বাংলাদেশে যারা এলিট শ্রেণীর, আমরা ক্যাবিনেট বা সচিবালয় যাদেরকে বলি, ওনারা যদি বিষয়টাকে শুরু করতো বা নিয়ে শুরু করতো, তাহলে বিষয়টা আমাদেরকে আরো উৎসাহ এবং ট্রাস্টের জায়গায় নিয়ে আসতো। সুতরাং ওনারা শুরু করুক, দেন আমরা চিন্তা করব।
গাড়ি চালক শামুল সর্দার মনে করেন, উপরওয়ালা তাকে বাঁচাবেন, টিকা বাঁচাবে না।
আমি করোনা টিকা নিব না, কারণ আমি করোনা টিকাটা বিশ্বাস করি না। আমার যদি উপরওয়ালা বাঁচায় রাখে, এমনি বেঁচে থাকবো আমি।
কাপড় ব্যবসায়ী মুক্তার হোসেন টিকা নেয়ার পক্ষে মত দেন।
ওটা একান্ত প্রয়োজন, যেহেতু সারা বিশ্বের মানুষে নিতেছে, আমাদেরও নেওয়া উচিত। যদি সুযোগ পাই তা ইনশাল্লাহ আমিও নিব।
ওদিকে গত 24 ঘন্টায় করোনায় আরো 10 জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন 443 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের এবছরের কেন্দ্রীয় বাজেট উত্থাপন সম্পর্কিত একটি রিপোর্ট শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর কাছে।
আজ সংসদে এবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের মতোই ভারতের অর্থনীতিও প্রচণ্ড ধাক্কা খেয়েছে, তাকে কিছুটা তোলার চেষ্টা করা হয়েছে এই বাজেটে। করোনার কথা মাথায় রেখেই এই বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়িয়ে গত বছরের দ্বিগুণ করা হয়েছে। শুধু করোনা প্রতিষেধকের জন্য বরাদ্দ হয়েছে 35,000 কোটি টাকা। ভারতের অর্থনীতি অবশ্য আগে থেকেই অনেকটা ক্ষতির মুখে পড়েছিল, করোনায় তার মাত্রা আরও বেড়েছে। জনগণের ক্ষতির বোঝা কমানোর জন্য অর্থমন্ত্রী এর আগে কয়েকটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে মিনি বাজেট বলে অভিহিত করেছেন, তার সঙ্গে আসল বাজেট মিলিয়ে কেন্দ্রীয় বাজেট পেশের কাজ পূর্ণ হল বলা যায়। এবারের বাজেটে চমকদার তেমন কিছু নেই। আয়কর যেমন ছিল তেমনই আছে, তবে বয়স্ক নাগরিকদের জন্য সুখবর, 75 বছর বয়স হয়ে গেলে আর আয়কর রিটার্ন দাখিল করার দরকার হবে না। যদিও অবশ্য সব মিলিয়ে আয়ের পরিমাণ বছরে 50 লাখ টাকার বেশি না হয়। পরিকাঠামোগত কিছু কিছু পর্যন্ত এবারের বাজেটে করা হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ আর আসাম, যেখানে আর কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে 675 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া আরও কিছু কিছু ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয়েছে। সীতারামনের কথায়, মূলত অর্থনীতিকে কিছুটা শক্ত জমিতে দাঁড় করানোই এই বাজেটের উদ্দেশ্য। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমেরিকান জনগণের এই মুহূর্তে যে অর্থ সহায়তার অতি প্রয়োজন তা বিবেচনা করে প্রেসিডেন্ট বাইডেন তাঁর প্রস্তাবিত রিলিফ প্যাকেজ অর্থ পরিবর্তনের কথা ভাবছেন। বাইডেন প্রশাসনে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিসি বলেন, দেশের অর্থনৈতিক সংকটের কথা বিবেচনা করে তাতে সতর্কতার সঙ্গে পরিবর্তন আনা হচ্ছে। তিনি বলেন, 10 জন রিপাবলিকান সেনেটর যে সীমিত অর্থায়ন চুক্তির প্রস্তাব দিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন সেই নতুন প্রস্তাব বিবেচনা করে দেখছেন। ব্রায়ান ডিসি বলেন, টলমান অর্থনীতি, টিকাদান কর্মসূচিতে মন্থরতা এবং লাগামহীন মৃত্যুরোধী প্রতিকার সম্পর্কিত সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন একেবারেই আপোষহীন। প্রেসিডেন্ট বাইডেন দেশের অর্থনীতি কি করে সঠিক ধারায় ফিরে নিয়ে যাওয়া যায় তাতেই এখন বেশি মনোযোগ নিবদ্ধ করেছেন। এবং জাতিসংঘের দাতা সংস্থাগুলি হুঁশিয়ার করে দিয়েছে যে উত্তরাঞ্চলীয় সিরিয়ায় লড়াই থেকে বাঁচতে যে 1,20,000 বাস্তুচ্যুত জনগণ যারা তাবুতে আশ্রয় নিয়েছিলেন, কয়েক সপ্তাহব্যাপী ভারী বর্ষণ ও প্রচণ্ড বাতাসে এখন দুর্বিষহ এক জীবনযাপন করছেন। জাতিসংঘের মানবিক সমন্বয়কারী দপ্তর যে পরিস্থিতিকে প্রলয়ঙ্করী বলে আখ্যা দিয়েছে। সংস্থাটি জানায়, দুর্যোগে পতিত লোকজনদের সহায়তায় মানবিক সহায়তাকারী দল কাঁদা ও আবর্জনা ভর্তি পথ খুলে তাদের কাছে পৌঁছাবার চেষ্টা চালাচ্ছেন। সংস্থার মুখপাত্র জেন্স লার্কি বলেছেন, ভারী বর্ষণ এবং প্রচণ্ড বাতাস 300 স্থানে লক্ষ লক্ষ জনগণের বাসস্থল প্রায় 21,700 তাঁবু ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করে দিয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক সহায়তা এখানে জরুরিভাবে প্রয়োজন, কারণ হাজার হাজার শরণার্থী কয়েকদিন ধরেই মৌলিক খাদ্য এবং পরিচর্যা থেকে বঞ্চিত রয়েছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজ ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠানের 63তম বার্ষিকী শুরু হয়েছে 1 জানুয়ারি, তবে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি বার, কারণ আজ 1 ফেব্রুয়ারি। ভয়েস অফ আমেরিকা ব্রডকাস্টিং টু দ্য ওয়ার্ল্ড সেই সম্প্রচার শুরু হয়েছিল আজ থেকে 79 বছর আগে। সবাইকে অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আসুন আমাদের অনুষ্ঠান একে একে শুরু করা যাক। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ প্রত্যাশা করে যে মিয়ানমারে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত থাকবে। প্রতিক্রিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া যেন অব্যাহত থাকে সে প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে। বাংলাদেশ আশা করে মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে। বিবৃতিতে বলা হয়, ঢাকা দেখতে চায় পার্শ্ববর্তী এবং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বজায় রাখতে অবিচল রয়েছে এবং এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদে ও যথাযথ স্থায়ী প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে বাংলাদেশ একযোগে কাজ করে যাচ্ছে। ঢাকা আশা করে এই প্রক্রিয়াগুলো বজায় থাকবে। এদিকে ঢাকায় বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মহল মিয়ানমারের সেনা অভ্যুত্থানে হতাশা ব্যক্ত করে বলেছেন, এর ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম ব্যাহত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এবং মিয়ানমার ও রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর সি আর আবরার বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে এখন বিকল্প কূটনৈতিক পন্থা বের করতে হবে।
যে কোনো দেশে সামরিক শাসন নানান রকমের এর ইম্প্যাক্ট যেটা পড়ে এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও সেটা পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে বহুদিন বিরতির পরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে যে আলোচনাটা যে শুরু হয়েছিল এবং সেই আলোচনা তো খুব সম্ভবত কিছুটা হলেও এটা ব্যাহত হবে। এবং সঙ্গতভাবেই বাংলাদেশ সরকার বলছেন যে আমরা চাই যে এই সেটা যেন ব্যাহত না হোক এবং যে ধরনের প্রক্রিয়া নতুন করে শুরু হয়েছে সেটা যেন চালু থাকে। সেটা যুক্তিসঙ্গত একটা অবস্থান। তবে এটা বলে রাখা প্রয়োজন, সুচি এবং বর্মি জেনারেলদের মধ্যে রোহিঙ্গা ব্যাপারে খুব একটা পার্থক্য, নীতিতে খুব একটা পার্থক্য ছিল না। কাজে সুচি থাকলেও যে এই প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে যেত সেটা আমি কিন্তু মনে করি না। আর এখানে আরেকটা যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে যতটুকু জানি এই বর্মি জেনারেলদের ক্ষমতা গ্রহণের পেছনে চীন এবং রাশিয়ার একটা সমর্থন আছে বলে জানা গেছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশের এখন উচিত হবে যে চীনের সাথে এই ব্যাপারে যতটুকু সম্ভব তাদের কাছ থেকে সমর্থন আদায় করে যেন একটা এনাবলিং পরিবেশ সৃষ্টি করা হয়, রোহিঙ্গারা যেন মর্যাদার সাথে সেই দেশে ফিরে যেতে পারে, তার জন্য দেন দরবার করা। কাজে এই ক্রাইসিসকে একটা অপরচুনিটি হিসেবে গ্রহণ করা যেতে পারে যদি আমরা সঠিকভাবে আমরা কূটনৈতিক তৎপরতা চালাতে পারি।
আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাহাব এনাম খান বলেন, মিয়ানমারে যে সরকারই থাকুক বাংলাদেশের উচিত যোগাযোগ অব্যাহত রাখা।
আমাদের এখানেও এটা চিন্তা করার কিছু নেই যে তাদের জাতীয়
সরকারে পরিবর্তন আসলে তাদের নীতিতে পরিবর্তন হবে। অং সান সু কি বা মিলিটারির কিন্তু জাতীয় ইন্টারেস্ট একটাই যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা যত দেরি করা যায়। সেই ক্ষেত্রে আমাদেরও জাতীয় ইন্টারেস্ট হওয়া উচিত যে সরকারই মায়ানমারে থাকুক না কেন, সেই সরকারের সাথে আমাদেরকে কমিউনিকেশন টিকিয়ে রাখা।
অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনির মনে করেন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হবে।
এটি এখন আলোচনায় পেছনের দিকে চলে যাবে বলেই মনে হয়। আমরা এর আগে দেখেছি যে সামরিক সরকারের একটি ভূমিকা রয়েছে, বিশেষ করে সামরিক বাহিনীর এই সিদ্ধান্তের ক্ষেত্রে বা এই জটিলতার নিরসনের ক্ষেত্রে খুব একটা পজিটিভ কিছু আমরা দেখিনি, আনসার সূচির পক্ষ থেকেও দেখিনি। উভয় পক্ষই একটা বিপরীত অবস্থানে ছিল এবং এই আভ্যন্তরীণ জটিলতায় রোহিঙ্গা বিষয়টি এখন আর আলোচনায় থাকবে না অন্তত বেশ কিছুদিনের জন্য।
ঢাকায় বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ মনে করেন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশকে মিয়ানমারের সাথে যোগাযোগ অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে চাপ অব্যাহত রাখতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের মাধ্যমে দেশটির ভবিষ্যৎ গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন রোহিঙ্গা সক্রিয়বাদী তরুণ মুজিবুল্লাহ। অস্ট্রেলিয়া প্রবাসী এই রোহিঙ্গা সক্রিয়বাদী মনে করেন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ডিফ্যাক্টো নেতা অং সান সু চি সেনাবাহিনীর ফাঁদে পা দিয়ে এক এক করে সব অর্জন খুঁয়েছেন, কাজেই রোহিঙ্গাদের মাঝে নেমে এসেছে চরম হতাশা।
আজকে মিয়ানমারের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত হতাশার একটা দিন। আজ সকালে মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান করে সে দেশের স্টেট কাউন্সিলর অং সান সু কি, প্রেসিডেন্ট সহ বহু রাজনৈতিক এবং সিভিল সোসাইটির নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। তারা এক বছরের জন্য জরুরি অবস্থার ঘোষণা করেছে। এর মাধ্যমে মিয়ানমারের বঙ্গুর গণতন্ত্রের যে পদযাত্রা সেটা অন্ধকারে নিমজ্জিত হলো বলা যায়।
মুজিবুল্লাহ বলেন রোহিঙ্গারা অং সান সু চির পিতার সাথে এক হয়ে কাজ করেছিলেন, তাই সু চির কাছে রোহিঙ্গাদের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রত্যাশার কমতি ছিল না।
রোহিঙ্গাদের আশা ছিল অং সান সু কি ক্ষমতায় আরোহণ করলে এবং মিয়ানমারে গণতন্ত্র ফিরে আসলে তাদের হারানো অধিকার তারা ফিরে পাবে, তাদের নাগরিকত্ব ফিরে পাবে এবং তারা অন্যান্য মানুষের মতো তাদের অধিকার নিয়ে তাদের নিজ দেশে তারা বসবাস করতে পারবে। কিন্তু এ ধরনের একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা গণহত্যায় অং সান সু কি প্রথম দিকে সম্পূর্ণ নীরব ছিলেন।
এই ঘটনার মধ্য দিয়ে সেনাবাহিনীর ফাঁদে পা দেয়া অং সান সু চির সবর্জন ধুলায় মিশে গেছে বলে মনে করেন মুজিবুল্লাহ।
যে সেনাবাহিনী তাকে কারান্তরিন করেছিলেন, রোহিঙ্গা গণহত্যা সংগঠিত করেছে, তিনি একজন বিশ্ব মানবাধিকারের রোল মডেল হিসেবে, নির্যাতিত মানুষের পক্ষের অ্যাডভোকেট হিসেবে তিনি সেই ভূমিকা ভুলে গিয়ে তিনি মিয়ানমারের সেনাবাহিনীকে ব্যাক আপ করলেন। এমনকি তিনি আইসিজেতে গিয়ে সেনাবাহিনীর পক্ষে তিনি ভূমিকা রাখলেন। এর কারণে রোহিঙ্গারা অত্যন্ত হতাশ হয়েছে।
মুজিবুল্লার মতে এটি কেবল বিশ্ব দরবারে সূচির পতন নয়, দেশটির ভবিষ্যৎ গণতন্ত্রের জন্যও ক্ষতির কারণ।
অং সান সু কি মিয়ানমারের গণতন্ত্রের শেষ আশার স্থল, তিনি তার হাত ধরে মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যদিও সাংবিধানিকভাবে অনেক প্রতিবন্ধকতা রয়েছেন এমনটি অনেকে মনে করেন। তাই আমরা মানুষ হিসেবে অং সান সু কির মুক্তি চাইব, কারণ একটা গণতান্ত্রিক সরকারের জন্য মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার সহ প্রত্যাবাসন করা এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার যে ডায়ালগ নেগোসিয়েশন, সেটা একটা গণতান্ত্রিক সোকল যেভাবে হোক একটা গণতান্ত্রিক সরকারের সাথে আলাপ আলোচনা করা যতটুকু সহজ হবে ততটুকু একটা সামরিক শাসিত প্রশাসনের সাথে এ ধরনের কথাবার্তা বলা এবং আশানুরূপ রেজাল্টে পৌঁছা খুবই দুর্বিষহ বলে আমরা মনে করি।
মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধারে অং সান সু চির মুক্তি চান এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন রোহিঙ্গা সক্রিয়বাদী তরুণ মুজিবুল্লাহ। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের 42 জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবিতে রাষ্ট্রপতির কাছে যে চিঠি দিয়েছেন তার সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
বিশিষ্ট নাগরিকগণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক সহ অন্যান্য অনিয়মের অভিযোগ করেছেন। যে কোনো অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের রয়েছে। সুপ্রিম জুডিশিয়াল গঠনের বিষয়টি এখানে অযৌক্তিক। এই দাবি করার মানে হচ্ছে সংবিধানের রক্ষক মহামান্য রাষ্ট্রপতিকে বিব্রত করে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক রোববার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে অতিরিক্ত তথ্য প্রমাণ সংযুক্ত করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে আরো একটি চিঠি দিয়েছেন দেশের 42 জন বিশিষ্ট নাগরিক। তিনি জানান, বিশিষ্ট নাগরিকরা তাদের অভিযোগের বিষয়ে সামনাসামনি অবগত করার জন্য রাষ্ট্রপতির সুবিধামতো সময়ে সাক্ষাৎকারও চেয়েছেন। এর আগে বিশিষ্ট নাগরিকরা গত 14 ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রচারিত আর্থিক অনিয়ম ও দুর্নীতি এবং নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতেও তারা রাষ্ট্রপতির সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য সাক্ষাৎকার চেয়েছিলেন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের আগে নিজেদের ঘর গোছানোর কাজ আগেই শুরু করেছিল আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। এবার সেই প্রক্রিয়া গতি আনতে কেন্দ্রীয় নেতাদের রাজ্যের বিভিন্ন জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দিল তারা। গত 3 জানুয়ারি হুগলির ফুরফুরা শরীফে এসে মিম প্রধান ওয়াইসি ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকির উপর তার আস্থা জ্ঞাপন করে জোটের কথা ঘোষণা করে গিয়েছেন। তবে আব্বাসের সঙ্গে জোট করেই বসে নেই মিম। রাজ্যের বিভিন্ন ছোট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পাশাপাশি এবার ভোটে লড়াই করারও প্রস্তুতিও শুরু করে দিয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে, মিম মূলত দক্ষিণ ভারতের তেলেঙ্গানা কেন্দ্রিক একটি রাজনৈতিক দল, কিন্তু সম্প্রতি বিহারের নির্বাচনে চমকপ্রদ সাফল্য পেয়েছে তারা। তারপরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগ্রহ দেখানো শুরু করেন ওয়াইসি। 21-এর ভোটে লড়াই করতে তেলেঙ্গানা নেতাদেরই দায়িত্ব দিয়েছেন তিনি, এমনই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যেমন আগেই বলেছি, আজকে ভয়েস অফ আমেরিকা ব্রডকাস্টিং টু দ্য ওয়ার্ল্ড, ভয়েস অফ আমেরিকার বেতার সম্প্রচারের 79তম বার্ষিকী। এই উপলক্ষে শ্রোতা দর্শকদের আবারও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে কয়েকজন শ্রোতা রয়েছেন যারা তাদের কিছু বক্তব্য তুলে ধরবেন। চুয়াডাঙ্গায় রয়েছেন বহুদিনের শ্রোতা আব্দুল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি ভয়েস অফ আমেরিকার 79তম এই সম্প্রচার বার্ষিকীতে আমি ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাব খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে ভিওএ সকল শ্রোতা, কলা কৌশলী এবং ভিওএ সকল কর্মকর্তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আমরা আশা করি যে আগামী দিনগুলোতে ভয়েস অফ আমেরিকা আমাদেরকে আরো তথ্যবহুল সংবাদ এবং ঘটনা প্রবাহে আমাদেরকে ধরে রাখবে। আমরা এই মুহূর্তে স্মরণ করছি ভিওএর 75তম অনুষ্ঠানের কথা, যেখানে অত্যন্ত জাঁকজমক ভাবে একটি অনুষ্ঠান হয়েছিল ভিওএর ওয়াশিংটন সদর দপ্তরে, যেখানে বাংলা বিভাগের সক্রিয় একটা অংশগ্রহণ ছিল যার ছবি আজও আমাদের চোখে ভাসে। আমরা আশা করব যে কোভিড প্যান্ডামিক কাটিয়ে আগামীতে, বিশেষ করে 80 বছর পূর্তিতে, আমরা আরো আকর্ষণীয় ভাবে ভিওএর জন্মদিন পালন করতে পারবো। সবাইকে ধন্যবাদ,
অনেক অনেক ধন্যবাদ। তাহলে
এবারে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা এবং শ্রোতা ক্লাবের অত্যন্ত সক্রিয় কর্মী যুবরাজ চৌধুরী।
যুবরাজ,
আসসালামু আলাইকুম। আপনার কেমন আছেন?
আমরা ভালোই আছি। আজকে একটি শুভ দিন,
আনন্দের সাথে আমি জানাচ্ছি আপনাদেরকে যে আমরা ভয়েস অফ আমেরিকার 79তম বর্ষপূর্তি এবং আপনার ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের 65তম বর্ষপূর্তি উপলক্ষে গতকালকে রাতে কেক কেটে আমরা সেলিব্রেশন করেছিলাম কিরং। খুব সুন্দর হয়েছে, আমরা অনেকে ছিলাম ওখানে কিরং এর কিছু দুইটা ক্লাব ছিল, নতুন কিছু শোভা ছিল, এর মধ্যে একজন ডাক্তার এসে আমাদের সাথে জয়েন করেছিলেন সুমি, উনি জগবাজারে একটা ক্লাব করবেন বলে কথা বলেছেন আর কি। আমি বলেছি ওনাকে আমি বিস্তারিত জানিয়ে দিব কিভাবে মোটামুটি চেষ্টা করেছি আবার সুন্দর করার জন্য। এখন তো প্যান্ডামিক, না এটা আরো অনেক জায়গায় মুখ করে আমরা এটা করতে পারতাম আর কি।
ইনশাল্লাহ আমরা আশা করছি যে ভবিষ্যতে কোনোদিন আমরা পারবো আবার আগের মতো সুন্দর ভাবে ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের অনুষ্ঠান আয়োজন সবই হবে। তো তাহরা
রোকেয়াপা আজ আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের থেকে যোগ দিচ্ছেন পিয়ালি ভট্টাচার্য, তার কাছে চলুন শোনা যাক তার অভিজ্ঞতার কথা, তার কেমন লাগছে এই দীর্ঘদিন আমাদের সঙ্গে যে রয়েছেন, আমাদের সম্প্রচার শুনছেন, সে কথাই আজকে এখন শোনা যাক।
বেশ, আজকের এই শুভ দিনে পিয়ালির বক্তব্য শুনি। শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি, শুভ সন্ধ্যা। হ্যাঁ, আমি পিয়ালি বলছি পশ্চিমবঙ্গ থেকে। ভয়েস অফ আমেরিকার 79তম বার্ষিক অনুষ্ঠান আমি শুনছি এবং পাশাপাশি আমাদের ভয়েস অফ বাংলা অনুষ্ঠান 62তম বার্ষিকী অনুষ্ঠান হচ্ছে এবং আমি উভয় অনুষ্ঠানকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের সমস্ত শ্রোতাবৃন্দদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভালো লাগছে,
অনেক অনেক ধন্যবাদ।
আমরা এবারে চলে যাচ্ছি আমাদের অনেক দিনের শ্রোতা এবং আমাদের সহকর্মী, যিনি আগে শ্রোতা ক্লাব করতেন, সেই আকবর হায়দার কিরণ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ ইয়র্কের থেকে।
আকবর হায়দার কিরণ সেই ঢাকা থেকে বহুদিন আগে আমাদের অনুষ্ঠান শুনতে শুরু করেছিল আর এখন দীর্ঘদিন ধরে বসবাস করছেন আমেরিকাতে, নিউ ইয়র্কে। কিরণ,
আমি শুরুতেই ভয়েস অফ আমেরিকার যে 79তম জন্মবার্ষিকী এবং আমাদের বাংলা বিভাগের 62তম জন্মবার্ষিকী উপলক্ষে অভিনন্দন। খুব ভালো লাগছে কারণ সেই ছোট্টবেলায় থেকে ভয়েস অফ আমেরিকা শুনে আসছি, কিন্তু আজকের এই বিশেষ দিনে আমি অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের সৈয়দ জিয়াউর রহমান ভাইকে। ঠিক এক বছর আগে এই দিনটাতে উনি চলে যান। তো মানে আরেকটি স্মৃতি আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে 35 বছর আগে ধানমন্ডি ভিওএ ফ্যান ক্লাব সেরা হয়েছিল কাঁঠাল বাগানে, সে অনুষ্ঠানে রোকে আপা ছিলেন। খুব মানে মনে পড়ছে আর কি, সে আমাদের সেই সময়কার দিনগুলো।
আসলে বহু বছর কেটে গেছে, আমাদের স্মৃতিতে তো অনেক কিছুই রয়েছে, অনেক রত্ন গোনা রয়েছে, সেটাই বলব। ধন্যবাদ কিরণ,
অনেক ধন্যবাদ।
তাইরা
এবারে আমরা চলে যাচ্ছি ঢাকায়, আমাদের এক শ্রোতা বন্ধু রয়েছেন শান্তিনগরে।
শারবিন জাহান,
আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ ভিও ফ্যান ক্লাবের পক্ষ থেকে সবাইকে। হ্যালো, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমি ভিও ফ্যান ক্লাবের বাংলার 63তম জন্মদিন এবং ভয়েস অফ আমেরিকার 79 জন্মদিনে যে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারছি। সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এবং আমি চাই বিগত বছরগুলোতে যেমন আপনাদের সাথে আমরা ছিলাম, ঠিক তেমনি আগামী দিনগুলোতে আপনারা আমাদেরকে সুন্দর সুন্দর কোনো সংবাদ এবং তথ্যগুলো আমাদেরকে দিবেন এবং আমরা আপনাদের সাথে আজীবন পথ চলতে চাচ্ছি। আমি আশা করব এই শুভ ক্ষণে আমাদের সামনে সাথে আপনারা থাকতে পারাতে এবং আমরা আপনাদের সাথে থাকতে পারাতে নিজেদেরকে অত্যন্ত গর্বিত মনে করছি।
ভয়েস অফ আমেরিকার 79তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের দীর্ঘ 62 বছরের পথচলায় আমাদের সঙ্গে আপনারা যারা রয়েছেন, আমাদের অনেক শ্রোতা শুভাকাঙ্ক্ষী, তাদের সবাইকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.